ओम ज्ञानतिमिरन्धस
जे कृष्ण तत्व वेद सेई गुरु हय। महाप्रभु एक तो खुबी प्रसिद्ध दिए এর অর্থ কি? কৃষ্ণ তত্ত্ববেত্ত। সাধারণত আমরা এই কথা মানি যে, মানে শাস্ত্রের কথা, যে শুধু বৈষ্ণবের যোগ্য আছে গুরু হতে। গুরু মানে কে? গুরু হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। আসল গুরু কে আছে? কৃষ্ণ। কৃষ্ণম বন্দে জগৎগুরু, এই শঙ্করাচার্যের কথা। কিন্তু শঙ্করাচার্য সব কিছু যা বলেন সেটা আমরা মানি না, কিন্তু এইতেই আমরা মানি যে কৃষ্ণম বন্দে জগৎগুরু, সকলে গুরু, সারা বিশ্বে গুরু হচ্ছেন কৃষ্ণ। কেন? কারণ তিনি ভগবদ্গীতা জ্ঞানের দ্বারা শুধুমাত্র অর্জুনকে প্রবুদ্ধ করলেন, না তো সকল বিশ্ববাসীদের সুযোগ দিয়েছেন কৃষ্ণ তত্ত্ববেত হতে। বৈদৈষ্ঠ সাবের অহম এব বেদেও বেদান্তকৃত বেদবেদ এব চাহম। শ্রীকৃষ্ণ হচ্ছেন বেদ থেকে অভিন্ন, কারণ বেদ এই শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো জ্ঞানের উৎস হচ্ছেন কৃষ্ণ, জ্ঞানের বিষয় হচ্ছেন কৃষ্ণ। তার থেকে জ্ঞান আসে এবং ইনি হচ্ছেন জ্ঞানের মুখ্য বিষয়। কারণ সব কিছু যা জ্ঞান এই শব্দের কি হতো? জ্ঞান হচ্ছেন যে কোনো জিনিস ব্যাপার সম্বন্ধে জানা। তো সকল জিনিস, সব ব্যাপার, সব বস্তু, সব কিছু কৃষ্ণের থেকে অভিন্ন। এবং প্রকৃত জ্ঞান হচ্ছে সর্বত্র সবই অবস্থায় কৃষ্ণকে দেখতে। মানে সব কিছু যা আমরা দেখি সেটা দেখা উচিত এমনি না, তো কৃষ্ণের সম্বন্ধের সাথে। যেমন আমরা যদি একটা গাছ দেখি, তো সাধারণ গাছ দেখি তো সেটা দেখি সেটা গাছ, কিন্তু এইভাবে দেখা উচিত যে এই গাছ কৃষ্ণের উৎপত্তি আছে, গাছ কৃষ্ণের থেকে আসে, কৃষ্ণের ইচ্ছায় ওই গাছ সেখানে আছে। তো স্তর বা জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। তো সব কথার মধ্যে, সব বস্তুর মধ্যে, সব ধারণার মধ্যে, মায়া মধ্যেও কৃষ্ণকেই দেখতে হবে। এই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম স্তর। ইয়োমাম্পশ্যতি সর্বত্র সর্বং চ মায়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি সচমে ন প্রণশ্যতি। শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ্গীতায় যে যে ব্যক্তি সবসময় এবং সর্বত্র আমাকে দেখছে এবং কখনো আমাকে ভুল করে না, তো সেই রকম ভক্ত আমি সবসময় দেখি এবং সেই রকম ভক্ত আমি তাকে কখনো ভুল করে না। তো জ্ঞান হচ্ছে অনেক রকম জ্ঞান আছে, কিন্তু প্রকৃত জ্ঞান আছে শ্রীকৃষ্ণকে জানতে। এবং আর সব রকম জ্ঞান যা আছে সে তো জ্ঞানের নামে অজ্ঞান। তো কলকাতায় ওই প্রসিদ্ধ প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয় আছে এবং সবাই যারা সেখানে পড়ে এবং পড়ায় সব ছাত্র এবং অধ্যাপক, তো এই মাপে এই বিচারে সব অজ্ঞানী আছে। ও যাদবপুর ইউনিভার্সিটিও আছে দুই, ও রবীন্দ্র কি রবীন্দ্র ভারতী, তো তিন বিশ্ববিদ্যালয়। কিন্তু তারা জ্ঞান তো কেবল বিষয় সম্বন্ধে আছে, কিন্তু বিষয়ে কি সম্বন্ধ আছে কৃষ্ণের সাথে তারা জানে না, সেই জন্য তারা সব মূর্খ। এটা বৈদিক বিচার। তো যতটুকু আমরা জানি, খুব প্রাবীণ হলেও, আইনস্টাইনের মতো হলেও, আমি যদি খ্রিস্টকে জানে না তাহলে আমরা মূর্খ। খুব বুদ্ধিমান কৃতকৃত্য মূর্খ। তো জ্ঞানী কে আছে? যে কৃষ্ণ তত্ত্ববিদ, সেই গুরু হন। তো সেই জন্য বুঝতে হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু আছে, কারণ শুধুমাত্র বৈষ্ণবদের মনে ওই কৃষ্ণ জ্ঞান প্রবেশ করতে পারে। কারণ ওই কৃষ্ণের সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হওয়া তো শুধুমাত্র খ সেই রকম অধ্যয়ন করা থেকে আসে না। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান, ভগবত তত্ত্ব বিজ্ঞান, সেটা শুধু বয়া জ্ঞান না, পুস্তকী জ্ঞান, এবং সেটা শুধু জড় বুদ্ধির উপরে নির্ভর করে না। তো আইনস্টাইনের মতন এত বড় বৈজ্ঞানিক ছিলেন, কিন্তু তিনিও ভগবত তত্ত্বজ্ঞান থেকে বঞ্চিত ছিলেন। এবং দেখা যায় অনেক বৈষ্ণব আছে যারা লেখাপড়া নেই, তো অক্ষরের জ্ঞান কিছুই না, তবু পুরো অক্ষ জ্ঞান আছে। অক্ষ মানে খ ঘ ঘ ঘ, এবং অক হচ্ছে অক্ষরং ব্রহ্ম পরমম, অক মানে অ থেকে খ। তো তার মধ্যে সব কিছু সম্পূর্ণ আছে। তো এই অক্ষর শব্দে এই অর্থ আছে ওই লেখাপড়, ওই জ্ঞান, এবং আরেকটা অর্থ আছে, অক হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। তো অক জ্ঞান না থাকলেও শুদ্ধ বৈষ্ণবেরা পুরো অক্ষ জ্ঞান আছে, কারণ তারা জানেন যে আদি থেকে অন্ত সব কিছু যা আছে বিশ্বের মধ্যে এবং বিশ্বের বাইরে সব কিছু শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, এবং সব কিছু যা আছে সেটা শ্রীকৃষ্ণের থেকে আসে, সব কিছু যা আছে সেটা শ্রীকৃষ্ণের থেকে অধীন আছে। ইনি হচ্ছেন স্বতন্ত্র পরমেশ্বর। তো সেই হ্যাঁ, তো সেইভাবে অনেক অশিক্ষিত জড় দৃষ্টিতে অশিক্ষিত বৈষ্ণব আছে, কিন্তু তাদের পূর্ণ জ্ঞান আছে, তারা জানে যে শ্রীকৃষ্ণ সব কিছুই, শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুই, এবং তিনি সব কিছুই উপরে আছে। তো এইভাবে বৈষ্ণব হচ্ছেন পূর্ণ জ্ঞানী, এবং এইভাবে তাদের যোগ্যতা আছে গুরু হতে, কারণ গুরু মানে শিক্ষক, স্কুলের শিক্ষক সেই রকম না। তো গুরুদের বিশেষ লক্ষণ আছেন যে ইনি পূর্ণ জ্ঞানে অবগত, এবং সেই জ্ঞান তাদের চরিত্রায় প্রকাশিত হয়। আজকাল ওই সব বিশ্ববিদ্যালয়ে তো অধ্যাপক হওয়ার জন্যে যোগ্যতা আছে পিএইচডি হওয়া, এবং নিজের আচরণ সে তো কোনো ব্যাপার। তো মাংস খানে বলে অনেকেই বি না, ওই সব কিছু বেশান করলেও যদি ওই ভৌতিক জ্ঞান আছে ব্যবিচারে হলে ব্যভিচারী হলেও তো প্রফেসর হতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞান ভগবত্ত জ্ঞান প্রাপ্ত করার জন্য এবং পরিবেশন করার জন্য যোগ্যতা হচ্ছে নিজে আচরণ শুদ্ধ পবিত্র হতে হবে। কারণ প্রকৃত জ্ঞান হচ্ছে কৃষ্ণ এবং কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ অতি শুদ্ধ। ইনি এত শুদ্ধ আছেন যে শুধু কৃষ্ণ স্মরণ করা থেকে আমাদের সমস্ত অশুদ্ধির ক্ষয় হয় এবং আমরা শুদ্ধ হয়ে যাই। তো সেই জন্যে একজন যদি গুরু হবে তাহলে শুদ্ধ হতে হবে। শুদ্ধ এই শব্দের অর্থ কি? তো মনে শুদ্ধ হতে হবে, এবং মন যদি শুদ্ধ হয় তাহলে তার ব্যবহারও শুদ্ধ হবে। তো এই বড় খুব বড় বদমাস ছিল এই কলকাতায়, যা দ্বারা এই ভগবত্ত জ্ঞান ধর্মক্ষেত্রে অনেক অশৃঙ্খলা এসেছিল তার অপসিদ্ধান্ত প্রচারের দ্বারা। তো তার শিক্ষা মধ্যে, খুশিক্ষা মধ্যে এই উপদেশ আছে যে যা কিছু আমরা খাই সেই তো কিছুই না, তো চেতনা সে তো শুদ্ধ হতে হবে। আমরা মাংস, মাছ, ডিম সব কিছু খেতে পারি, কিন্তু মন যদি শুদ্ধ থাকে সে তো কিছু ভালো হয়। আমরা যদি বেশি আমিষ খাই তাহলে শরীরে বল হবে। তো একজন ছিল একদম বিবেকহীন, সেই জন্য সেই রকম বলেছে, এবং তার দ্বারা ও সব বেঙ্গালি লোক প্রায় সব তো মাংসাহারী আছে। তার মনে করে যে আমাদের বিবেকহীন একজন মহান সাধু এইভাবে আমাদের আদেশ দিচ্ছিল, সেই জন্য আমরা সব কিছু খেতে পারি। কিন্তু বেদশাস্ত্রে উপদেশ আছে কি শুদ্ধ জীবন যাপনের মধ্যে প্রথম পিছা হচ্ছে খাওয়া, আহার শুদ্ধি সত্ত্ব শুদ্ধি। যদি আহার তো শুদ্ধ হয় না তাহলে সত্ত্ব আমাদের পুরো অস্তিত্ব তো অশুদ্ধ হবে। তো প্রথমে আমরা যদি গুরুচরণ আশ্রয় করতে চাই তো প্রথম দেখতে হবে কী গুরু আছে এবং কী বন্ডা আছে। কারণ বিশেষ করে এই কলি যুগে গুরুর নামে অনেক বন্ডা ডঙ্গি আছে। কারণ শাস্ত্রে নির্দেশ আছে গুরু সেবা করতে, তো লোকেরা মনে করে তো সে তো ভালো, আমি নিজেকে গুরু বানাবো এবং আমার সব শিষ্য আমাকেই সেবা করবে। কিন্তু শিষ্যরা সেবা করবে কি, গুরু সেবা করে কেন? গুরু সেবা করে কারণ গুরু হচ্ছেন ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, এবং তা সেবা করে থেকে ভগবান সন্তুষ্ট হন। এসে প্রসাদ ভগবত প্রসাদ। কিন্তু গুরু খুব বড় দায়িত্ব আছে, তো গুরুর একমাত্র দায়িত্ব হচ্ছে না শিষ্যদের সেবা গ্রহণ কর, সেটা না। গুরুদের দায়িত্ব আছে শিষ্যদের শিক্ষা দেওয়া, যাতে তারা প্রবুদ্ধ হয়ে বুঝতে পারে যে কৃষ্ণ সব কিছু আছে, এবং কৃষ্ণের চরণে তারা শরণাগত হবে। তো এই শিক্ষা তো কেবল মুখে না, গুরুর শিক্ষা বিশেষ করে নিজে আচরণের দ্বারা হয়। তো একজন গুরুগিরি যদি করে কিন্তু তার চরিত্র শুদ্ধ হয় না, তাহলে বুঝতে হবে যে গুরু বেশে সেই হচ্ছে রাক্ষস। তো রাবণ যাইছে, রাবণ ওই সীতা দেবী বঞ্চনা করে জন্য তো সন্ন্যাস বেশ গ্রহণ করে। তো এইভাবে সীতা দেবী বঞ্চিত হলো, এটা রাম লীলা। কিন্তু এর থেকে আমরা বুঝতে পারি যে সবাই যারা সন্ন্যাসী বেশ পড়ে, সবাই যারা বেদ কথা বলে, সবাই যারা গুরুগিরি করে, সবাই তো প্রকৃত গুরু না। বিশেষ করে এই আধুনিক যুগে অনেক আছে যারা শুধু নিজে সুবিধার জন্যে ধর্ম প্রচার করে, এবং এইভাবে তথাকথিত ধর্ম প্রচার করে তারা লোকদের উদ্ধার বিধান করেন। তারা কথা শোনা থেকে এবং তাদের আশ্রয় নেওয়া থেকে তারা অনুগামীরা তার সাথে ঘর নরকে প্রবেশ করে। তো বুঝতে হবে গুরু কে আছে। তো সামান্য যোগ্যতা আছে গুরু হতে, তো বৈষ্ণব হতে হবে। কিন্তু কীরকম বৈষ্ণব? তো শুধু নাকাই চিলা গলায় মালা, তো শুধু তার থেকে একজন বৈষ্ণব হয় না। তো সেটা ভালো, তো দ্বাদশ তিলক লাগানা এবং খুন্টিমালা তুলসীমালা রাখা, তো এইসব হচ্ছে বৈষ্ণব ছিন্ন। কিন্তু কীরকম বৈষ্ণব যোগ্য আছে গুরু হতে? তো শুধু বৈষ্ণব ছিন্ন ধারণ করা থেকে আমরা বৈষ্ণব হয় না। তো বাইরে বৈষ্ণব ছিন্ন থাকলেও ভিতরে আমরা যদি বৈষ্ণব না হয় তাহলে গুরু হতে পারে না। তো বাইরে বৈষ্ণব হতে হবে এবং ভিতরে বৈষ্ণব হতে হবে। তো সেই জন্য কোনো প্রকৃত বৈষ্ণব কখনো বলে না যে আমি বৈষ্ণব। প্রকৃত বৈষ্ণব বলে যে আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবে হইব নিরয়াগামী। আমি যদি নিজেকে মনে করি আমি বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হইল, এই বুদ্ধি হইলে অমানি না হব আমি, আমি খুব দম্বে হব, আমি বৈষ্ণব, আমি আমি বৈষ্ণব চূড়মণি আছি, আমি এই জগতে আসলাম ওই সকল জগতে নির্বাসী উদ্ধার করার জন্য। তো এইভাবে আমরা যদি মনে করে তাহলে সেটা কি? সেটা মহাপ্রভুর বৈষ্ণব হাওয়া আদেশ বিরুদ্ধে। মহাপ্রভু কি বলেন? আর মানে না, মান দেয় না। কিন্তু আমরা যদি মনে করি যে সকলে কর্তব্য আছে আমাকে প্রশংসা দিতে, তাহলে সেটা বৈষ্ণব বুদ্ধি না। আমি তো বৈষ্ণব, এই বুদ্ধি হলে অমানি না হব আমি, তাহলে আমরা বৈষ্ণব হব না, আমরা নরকগামী হব। প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবে, ওই প্রতিষ্ঠা আশা থেকে হৃদয়ে দূষণ হয়, এবং হৃদয় যদি দূষিত হয় না দুষ্ট হয়, আমাদের যোগ্যতা হবে না গুরু হতে, যোগ্যতা হবে নরক যাওয়ার জন্য। তো সাধু সাবধান, কি হয় আমরা বৈষ্ণব সঙ্গে মধ্যে আসি কি জন্য, যাতে আমরা ও বৈষ্ণব হতে পারি। তো ভক্ত সঙ্গ ফেলে আমরা তাদের থেকে উপদেশ পাই কিভাবে আমরা বৈষ্ণব হতে পারি। তো শ্রবণ কীর্তন ইত্যাদি করতে হবে, এই 64 ভক্তি অঙ্গ পালন করতে হবে, এবং এইসব শ্রবণ কীর্তন করা থেকে কি হয়, তো চৈত দর্পণ মার্জনম, আমরা যদি এই 64 অঙ্গ ভক্তি সাধনা পালন করি তাহলে কি প্রভাব হয়, প্রভাব হয় যে চিত্ত শুদ্ধি হয়, আমাদের জীবন পরিবর্তিত হয় এবং আমরা ধীরে ধীরে বৈষ্ণবের মতো হয়ে যাই। তো বৈষ্ণবদের গুণ কি আছে, মানি না মান দেয় না, তো নিজের জন্য প্রশংসা চায় না, কিন্তু সবসময় প্রস্তুত আছে, উৎসাহী আছে অন্যদের প্রশংসা করো। বিশেষ করে বৈষ্ণবদের লক্ষণ আছে যে তারা অন্য বৈষ্ণবের গুণ গানে খুবই উল্লাসিত হয়। তো একজন বৈষ্ণব তো নিজেকেই বৈষ্ণব মানে না, কিন্তু অন্য বৈষ্ণবদের প্রগতি, প্রগতি মানে এইসব বিল্ডিং বানানো, প্রগতি মানে কৃষ্ণ ভক্তিতেই প্রগতি, তো তার প্রগতি দেখে তো খুব প্রসন্ন হয়। এবং ওই একজন বৈষ্ণব যদি অন্য বৈষ্ণবদের কৃষ্ণ ভক্তি পন্থায় প্রগতি দেখে তো তা প্রশংসা করে। তো আমরা যদি এই ভক্তি পথে একটু কিছু প্রগতি করে তাহলে খুবই সম্ভব হবে যে অন্য বৈষ্ণবেরা আমাদের প্রশংসা করবে যে ও এখন আপনি তো এত ভালো ভক্তি করছেন, আমি তো সেই রকম করতে পারছি না, এত শীঘ্রে আপনি এত উন্নত আছে, আপনাদের প্রকৃত কৃষ্ণ নামে রুচি হচ্ছে। তো এইভাবে ভক্তরা আমরা যদি প্রশংসা করে তাহলে প্রতিষ্ঠা আশা আসে, সে তো সম্ভব হয় যে আমরা সেই প্রশংসা শ্রবণ করা থেকে, তো সেটা থেকে আমরা যদি উল্লাসিত হয়, আমি যদি মনে করি ও এটা খুব ভালো, লোকেরা আমাকে প্রশংসা কর, তাহলে আমাদের পতন হচ্ছে। জড় বুদ্ধি সেই রকম দেখা যায় যে অনেকে মানে অবৈষ্ণব, তারা অনেক কিছু করে শুধুমাত্র নিজে প্রতিষ্ঠার জন্য। তো আজকাল অনেক রকম কার আছে, একটু দৃষ্টান্ত দিচ্ছি, তো মারুতি 800 আছে, সেটা সবচেয়ে ষষ্ঠ, এবং আর কি আছে ওই মার্সিডিস, সেটাও উপলব্ধ আছে। তো কলকাতায় আমি যদি কারে যাই তো মারুতি 800, মারুতি 800 গেলে না মার্সিডিসে, মার্সিডিসে গেলে তো আমরা একই গতিতে যেতে পারি, কারণ সবসময় জ্যাম থাকে। এবং ওই ছোট মারুতি গাড়ির দাম কত কত হচ্ছে, 2.5 লাখ সেই রকম, মার্সিডিস তো 15 লাখ সেই রকম। তো লোকেরা 15 লাখ মার্সিডিস কিনে কেন, শুধু দেখানোর জন্য আমি মার্সিডিস চালাচ্ছি, এবং তুম শুধু মারুতি চালাচ্ছে, তো তোমার থেকে আমি বড়, আমি বড়, সেটা আমরা দেখাতে চাই। এটা আমাদের ভৌতিক রোগ যে আমরা বড় হতে চাই, কারণ বড় হচ্ছেন ভগবান এবং ছোট্ট হচ্ছেন আমরা। এবং বৈষ্ণব ধর্ম এই কথা উপরে নির্ভর করে, এই বিষয়ের উপরে, শুধুমাত্র এই তো বুঝতে হবে যে ইনি হচ্ছেন বড়, আমি ছোট। সেই জন্য আমার একমাত্র কর্তব্য আছে তার সেবা করতে। কিন্তু দূষিত ভৌতিক বুদ্ধি এইরকম আছে, ঈশ্বর আহম অহম ভোগী সিদ্ধ হম ভগবান সুখী। তো সেই জন্যে আমরা বৈষ্ণব আভাস হলেও আমি যদি চেষ্টা করছি বৈষ্ণব হতে, যদি আমরা সুখী হয় নিজের প্রশংসা শুনতে, তাহলে আমরা বৈষ্ণব থেকে ছুট হয়। আমাদের বৈষ্ণব হতে প্রয়াস করা একদম স্তব্ধ হয়ে যায় সেই মুহূর্তে। আমরা যদি নিজের প্রশংসা শ্রবণ করা ভোগ করতে চাই, প্রতিষ্ঠা আসে হৃদয় দূষিবে, তো ভক্তি করা থেকে হৃদয় দূষণ থেকে আমরা মুক্ত হই, আমরা শুদ্ধ হয়ে যাই। কিন্তু একটু শুদ্ধ হলে অনেরা তার জন্য আমাদের প্রশংসা করে এবং সেই প্রশংসা আমরা গ্রহণ করি। তো ঠিকই বলছে, বলছে যে আমি খুবই ভালো বৈষ্ণব, তো খুবই ঠিকই বলছে। আমরা যদি সেই রকম মনে করে, তাহলে ওই হৃদয় দূষণ থেকেই আমরা যা একটু মুক্ত হলো তা আরও বাড়বে। প্রতিষ্ঠা আশা আসি হৃদয় দূষিবে, তো আমরা ভক্তি পথে আসি দূষণ থেকে মুক্ত হতে, শুদ্ধ হওয়ার জন্য, যাতে আমরা কৃষ্ণের সেবা করতে পারি। কারণ অশুদ্ধ অবস্থায় কৃষ্ণের সেবা করা তো সম্ভব না। আমরা সাধনা ভক্তি করি যাতে আমরা যোগ্যতা পাব প্রকৃত খ্রিস্ট সেবা কর। তো আসল খ্রিস্ট সেবক কে কে আছে? নন্দা, যশোদা, রাধারানী, ললিতা, বিশাখা, অর্জুন, যুধিষ্ঠির। এবং আমরা কে? আমরা সেই রকম ভক্তি থেকে অনেক দূরে আছে, কিন্তু সম্ভাবনা আছে যদি আমরা একদম নম্রতার সাথে কৃষ্ণ চেষ্টা করে কৃষ্ণ সেবা করতে, তাহলে আমরা সেই রকম যোগ্যতা লাভ করতে পারি। আসলে এই অবস্থায় আমরা কৃষ্ণ সেবা করতে পারি না, এই অবস্থায় গুরু দ্বারা কৃষ্ণ সেবা করতে হবে। আমরা নিজে অযোগ্য আছে কৃষ্ণ সেবা করতে। তো সব কিছু যা আমরা করি আমরা গুরু চরণে অর্পণ করি এবং তার শ্রীচরণে প্রার্থনা করি যে আমি অধম, আমি অযোগ্য খ্রিস্ট সেবা করতে, আপনি হচ্ছেন বাস্তবিক ভক্ত, তো আমার ক্ষুদ্র সেবা চেষ্ট গ্রহণ করে শুদ্ধ করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করুন। তো এইভাবে কৃষ্ণ ভক্তি করতে হবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমি যোগ্য, আমি বৈষ্ণব, তো সেইটাই অবৈষ্ণবের লক্ষণ। আমি একবার অনেক দিন আগেই দেখলাম বাংলাদেশে, তো এই ঘটনা হলো যে ওই নতুন মন্দির স্থাপিত হল, শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ স্থাপিত হল, এবং সেই সময় আমাদের প্রচার প্রচেষ্টা নতুন ছিল বাংলাদেশে, দুই একজন নতুন ভক্ত মনে আছে, খুব কম ভক্ত ছিল, দীক্ষিত ভক্ত এবং ব্রাহ্মণ দীক্ষিত তো কেউ ছিল না, মানে আমরা বাইরে থেকে আসা ভক্ত, শৈতাঙ্গ ভক্ত চার, দেশি ভক্ত, দীক্ষিত ভক্ত, ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত কেউ ছিল না। কিন্তু শ্রী শ্রী রাধা কৃষ্ণ শ্রীমান মহাপ্রভু স্থাপিত হল, তো সেই জন্য জয়পতাক মহারাজ তো কয়েকজন নতুন ভক্তকে ব্রাহ্মণ দীক্ষা দিলেন। তো আমি উপস্থিত ছিলাম যখন ইনি একজন ভক্তকে গায়ত্রী মন্ত্র দিয়েছেন। তো ওই ভক্তকে বলেছেন যে আসলে তুমি ব্রাহ্মণ হওয়ার জন্য উপযোগী নয়, এবং সেগুলো সে আমি উপযোগী আছি, সেই রকম বলা উচিত আমা মেরা হক হে, আমার অধিকার আছে, তুই কি বলছিস? তো সেই ভক্ত এখনো সেখানে আছে, কিন্তু সেই সময় নতুন ছিল আসলে, যে সেই উপযোগী ছিল না, সেইটা প্রকট হলো এর উত্তরে থেকে। সেই যদি বলেছিল আমি উপযোগী নই, তাহলে সেই উপযোগী হতো, কিন্তু আমি উপযোগী আছি সেইটা বলার থেকে পরিষ্কার হলো যে উপযোগী হল না। তো গুরু কে আছে? গুরু হচ্ছেন বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব তো গুরু হতে পারে না, কারণ বৈষ্ণব সকালে সেবক এবং গুরু ভার গ্রহণ করলে, এই দায়িত্ব গ্রহণ করলে তো অন্যদের সেবক গ্রহণ করতে হবে, এটা শাস্ত্রের নির্দেশ, তো সেটা দ্বিধা। তো শুধু বৈষ্ণব গুরু হতে পারে, কিন্তু একজন বৈষ্ণব তো কখনো আমি গুরু এইভাবে চিন্তা করতে পারে না। সেই জন্য ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন যে যেই কেউ যদি মনে করে আমি গুরু, তাহলে ওই গুরু শব্দ থেকে এই প্রথম উকা কেটে যায়, মানে গর্ব হয়ে যায়। কিন্তু তিনি আরো বলেন যে যদি বৈষ্ণবের কাউকে দীক্ষা দেয় না, তাহলে পরম্পরা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বৈষ্ণবের উচিত কর্তব্য আছে অন্যদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে। তো বৈষ্ণব কি গুরু হবে না গুরু হবে না? তো বৈষ্ণব তো কখনো গুরু হন না, তবু গুরু কার্য করে, গুরুগিরি না, গুরু কার্য করে। তো গুরু কার্য করলেও তিনি অন্তরে অন্তরে সবসময় মনে করে মহাপ্রভুর আদেশ, যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয় তার এই দেশ, মহাপ্রভুর আজ্ঞা আছে, আমার আজ্ঞা, মহাপ্রভু বলে আমার আজ্ঞা আছে গুরু হতে। তো মহাপ্রভু যদি আমাদের আদেশ দেন তাহলে সে তো মানতে হবে। তো এই বিচার আছে যে বৈষ্ণব তো গুরু হতে পারে না, কিন্তু মহাপ্রভুর আদেশ আছে গুরু হতে। তো কোন বিচার পালন করতে হবে, গুরু না হতে অথবা গুরু হতে? একবার পুরীতে বল্লভাচার্য মহাপ্রভুর কাছে এসে বলেন যে আপনারা সব পাপ করছেন, মহাপ্রভু এবং আপনারা সকল ভক্তরা আপনারা সবাই পাপ করছেন, কারণ কারণ আপনারা সবসময় কৃষ্ণ নাম উচ্চারণ করে সেই তো পাপ। কেন? কারণ কৃষ্ণ হচ্ছেন সকলের স্বামী এবং শাস্ত্রে নির্দেশ আছে যে পত্নী তো পতির নাম উচ্চারণ করে না, এবং তোমরা সবসময় কৃষ্ণ 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 বলে পাপ করছে। তো মহাপ্রভু উত্তর দিয়েছেন যে আপনি যা বলেন সেটা ঠিক, কিন্তু আর একটা বিচার আছে যে কৃষ্ণের আদেশ আছে সবসময় তার নাম বলো, এবং পত্নীর কথা আছে স্বামীর কথা মানো। তো শাস্ত্রে এই নির্দেশ আছে স্বামীর নাম নেই বল, এবং আরেকটা আদেশ আছে কৃষ্ণ বলছেন যে আমার নাম বলতে হবে, তো সেইটা আমরা পালন করব। তো এখানে দুই বিচার আছে যে বৈষ্ণবে দাস গ্রহণে আছে, তো বৈষ্ণব তো কখনো মানে না যে আমি প্রভু আমি গুরু, কিন্তু মহাপ্রভুর আদেশ আছে অন্যদের শিক্ষা দেওয়া দ্বারা গুরু হতে, তো সেইটা সাক্ষাৎ নির্দেশ, সেই জন্য ওইটা পালন করতে হবে। কিন্তু কিভাবে গুরু হতে হবে? তো শুধুমাত্র দম্ভ প্রকাশ করার জন্যে, শুধুমাত্র অন্যদের সেবা গ্রহণ করার জন্য সেইভাবে না। কিভাবে গুরু হতে হবে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, এইভাবে গুরু হতে হবে, এবং শুধুমাত্র সেই রকম ব্যক্তি গুরু হতে পারে। যদি গুরু একজন গুরু হয় কিন্তু কৃষ্ণ উপদেশ শিক্ষা দেয় না, সেই ব্যক্তি গুরু না। তো বেদশাস্ত্র জ্ঞানী হলে না হলেও গুরু হতে পারে না, কারণ সৎকর্মনিপন্ন অভিপ্রমন্ত্রতার বিশারদঃ অবৈষ্ণব গুরু নাস্য বৈষ্ণব স্বপচার গুরু। তো সমস্ত বৈদিক বিধিতে নিপুণ হলেও একজন যদি বৈষ্ণব না হন তো গুরু হতে পারে না, এবং স্বপচ মানে সবচাইতে নিচ কুল উদ্ভূত হলেও একজন যদি বৈষ্ণব হন তো তারা গুরু, তাদের গুরু হতে হবে, কারণ তাদের অধিকার আছে সামর্থ্য আছে গুরু হতে। গুরু মানে জ্ঞান দেওয়া দ্বারা অনদে উদ্ধার করতে। তো কিরকম জ্ঞান? এই জ্ঞান যে কৃষ্ণ হচ্ছেন প্রভু, আমি তার দাস এবং দাস আমি দাস আমি দাস। তো এই গুরু তত্ত্ব খুবই বিশাল আছে এবং খুবই সূক্ষ্ম আছে, কিন্তু কমপক্ষে এই বুঝতে হবে যে শুধুমাত্র বৈষ্ণব গুরু হতে পারে, এবং অবৈষ্ণবদের কোনো যোগ্যতা অধিকার থাকে না গুরু হতে। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন আছে, তো আপনারা সবাই গুরু আছে, গুরু কার্য হতে হবে করতে হবে কৃষ্ণ ভক্তি প্রচার, কি প্রশ্ন একটু জোরে বলুন। নিজে সেবা গ্রহণ করা উচিত না, সেটি প্রশ্ন প্রশংসা গ্রহণ করা উচিত নয়। তো এইভাবে কেউ যদি আমাদের প্রশংসা করে তো আমাদের উত্তর দেওয়া উচিত যে এই প্রশংসা আমার জন্য উচিত না। এইভাবে আমরা গ্রহণ করতে পারি যে এটা খুব ভালো যে আপনি সদ্গুণ দেখছেন, কিন্তু এইটা পুষ্ট হবে যেটা যে আমার কোনো নিজের গুণ না, আমার চরিত্রে যদি কিছু গুণ দেখছেন বুঝতে হবে যে এটা আমার গুরুদেবের কৃপা, কারণ যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণ সা, আমি নির্গুণ, এইভাবে নির্গুণ মানে কোনো ভালো গুণ নেই আমার। তো আমার চরিত্রে যদি কিছু গুণ দেখেন তো সেটা বুঝতে হবে সেটা আমার গুরুদেবের উপহার। তো সেটা খুব ভালো যে আপনি এইভাবে প্রশংসা করছেন, কারণ এইভাবে আপনি আমার গুরু পাদ পদ্মে প্রশংসা করছেন, সেইভাবে গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। সমাপ্ত।